ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ এবং ভারতে এখন মঙ্গলবার রাত, আর এখানে ওয়াশিংটনে মঙ্গলবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশের নিষেধাজ্ঞা ব্যাপারে ঢাকার কিছু মানুষের প্রতিক্রিয়া।
একটা বিশেষ জঙ্গি গোষ্ঠী, তাদেরকে অন্য মুসলমানদের সাথে কেমন করে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন একজন দায়িত্বশীল ব্যক্তি এক করে দেখছেন।
এছাড়াও রয়েছে আমাদের কলকাতা সংবাদদাতার প্রতিবেদন।
অসম থেকে ধৃত জঙ্গিদের সঙ্গে রাজ্যের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের যোগসূত্র পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সেলিম হোসেন। ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোয় হামলা চালিয়ে 14 জনকে হত্যার ঘটনায় জড়িত স্বামী স্ত্রী ওই ঘটনার আগেই জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত ছিল এবং বন্দুক চালানো শিখেছিল, এমন তথ্য জানিয়েছে এফবিআই। সোমবার এফবিআই জানায়, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সৈয়দ রিজওয়ান ফারুক এবং তার পাকিস্তানি স্ত্রী তাশফিন মালিক কতদিন ধরে ওই হামলার পরিকল্পনা করছিল আর কি পরিকল্পনা ছিল এসব জানার চেষ্টা চলছে। লস এঞ্জেলেস ফিল্ড অফিসের এফবিআই এর সহকারী পরিচালক ডেভিড বডউইচ বলেন, হতে পারে ওই দুজন ইন্টারনেটের মাধ্যমে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলেছিল। ফেডারেল কর্মকর্তারা জানান, তাশফিন মালিক ফেসবুকে আইএস এর সঙ্গে যোগাযোগ করেছিল এবং তার ফেসবুক থেকেই তা জানা গেছে। একইভাবে ফারুকেরও জঙ্গিদের সঙ্গে হয়তো সম্পৃক্ততা ছিল। ওইদিনই পুলিশের সঙ্গে গোলাগুলিতে দুজনই মারা যায়। রবিবার প্রেসিডেন্ট ওবামা এক ভাষণে ওই ঘটনার বরাত দিয়ে আমেরিকানদের নিরাপত্তা দিতে সন্ত্রাস দমনে আরও শক্তিশালী কৌশল অবলম্বনের কথা বলেন। তিনি বলেন, ওই দুজনই ইসলামের বিকৃত ব্যাখ্যা গ্রহণ করেছিল। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করবার কথা বলে নানা সমালোচনার মুখে পড়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ট্রাম্পের পরিকল্পনাকে বৈষম্যপূর্ণ এবং ভুল আখ্যা দিয়েছেন। জাতিসংঘ শরণার্থী সংস্থার মুখপাত্র নির্বাচনী প্রচারণায় এ ধরনের বক্তব্য দেওয়াটা ঠিক নয় এমন কথা বলেছেন সিডনি ভিত্তিক সংগঠন ইসলামিক ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার কর্মকর্তা কেসার ট্র্যাট। বলেন, ট্রাম্পের বক্তব্য ঠিক নয়, ইসলামোফোবিয়া দিয়ে তিনি নির্বাচনে জেতার চেষ্টা করছেন সেটিও ঠিক নয়। এছাড়া বিশ্বব্যাপী নানা সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন। পুলিশ দাবি করেছে রংপুরে জাপানি নাগরিক কোনিও হোশির হত্যাকাণ্ডের সাথে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির এক সক্রিয় সদস্য সরাসরি জড়িত। এই সম্পর্কে ঢাকা থেকে রিপোর্ট করছেন আমির খসরু।
পুলিশ দাবি করেছে রংপুরে জাপানি নাগরিক কোনিও হোসি হত্যাকাণ্ডের সাথে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির এক সক্রিয় সদস্য সরাসরি জড়িত। রংপুর অঞ্চলের ডিআইজি হুমায়ুন কবির বলেন, ওই জেএমবির সদস্য হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছে। পুলিশ দাবি করেছে জেএমবির ওই সদস্য জাপানি নাগরিক কোনিও হোসি হত্যাকাণ্ড ছাড়াও একটি মাজারের খাদেম হত্যা এবং বাহাই সম্প্রদায়ের একজন নেতাকে হত্যা চেষ্টার সাথে জড়িত। কোনিও হোসি গত 3 অক্টোবর দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। ইসলামিক স্টেট বা আইএস ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
সম্প্রতি অসমে যে সন্ত্রাসীদের আটক করা হয়েছে তারা জামায়াতুল মুজাহিদিন অসম মহিউলের সঙ্গে সংশ্লিষ্ট। এই সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
দেশের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এর আধিকারিকদের মতে, অসম থেকে যে যুবকদের সম্প্রতি ধরা হয়েছে তারা জামাতুল মুজাহিদিন অসম মডিউলের সঙ্গে জড়িত। ওই মডিউলের নেতা ডক্টর শাহানুর আলমের সঙ্গে যোগাযোগ রাখত তারা। শিমুলিয়া ও মকিম নগরে জেএমবি প্রশিক্ষণ কেন্দ্রেও তাদের যাতায়াত ছিল। সেই সূত্র ধরে তারা পলাতক জেএমবি নেতা হাতকাটা নাসিরুল্লাহ, বোমারু মিজান, আলহা শেখ, ইউসুফদের চিনতে বলে ধারণা গোয়েন্দাদের। গোয়েন্দা সূত্রে জানা গেছে, অসমের বেশ কিছু জায়গায় লুকিয়ে রয়েছে জেএমবি জঙ্গিরা। খাগড়াগড় কাণ্ডের সময় তারা জেএমবির অসম মডিউলের সঙ্গেও যুক্ত ছিল। অসমে জেএমবি নেতা ডক্টর শাহানুর আলম ও তার স্ত্রী মডিউল চালাত। সেই সূত্র ধরে অসমের গোবর্ধনথালা এলাকার সিমলাঝাড় গ্রামের বাসিন্দা মোহাম্মদ মনিরুল ইসলামের সঙ্গে পরিচয় হয় শাহানুর আলম ও তার স্ত্রী মনিরুলের। ধৃতদের জেরা করার পর গোয়েন্দারা নিশ্চিত যে তাদের প্রত্যেকেরই জেএমবির সঙ্গে যোগাযোগ ছিল। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া সেনাবাহিনীর পোশাক নিয়ে প্রশ্ন উঠেছে। তারা সেনা সেজে নতুন করে কোনো হামলার ছক করছিল কিনা তা কেন্দ্রীয় গোয়েন্দারা খোঁজার চেষ্টা করছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভয়াবহ দূষণের কারণে চীনের রাজধানী বেইজিংয়ে এই প্রথম রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এর আওতায় স্কুল বন্ধ থাকবে, নির্দিষ্ট দিনসমূহে রাস্তায় গাড়ি বন্ধ থাকবে, বাইরের নির্মাণ কাজ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত অর্থাৎ ওই ক্ষতিকর ধূসর কুয়াশা না কমা পর্যন্ত এই রেড অ্যালার্ট আপাতত কার্যকর থাকছে। বেইজিংয়ের আকাশে জমাট বাঁধা ঘন ধূসর কুয়াশার মধ্যে শহরের বেশিরভাগ মানুষ দূষণমুক্ত থাকতে মুখোশ পরে চলাফেরা করছেন, স্কুলে না গিয়ে বাচ্চারা ঘরে থাকছে, সাধারণ মানুষ গাড়ি চালানো বন্ধ করে গণপরিবহনে চলাচল করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্দিষ্ট মাত্রার চেয়ে বেইজিং এর বাতাসে PM2.5 নামের ক্ষতিকর দূষণের উপাদানের মাত্রা প্রতি কিউবিক মিটারে 25 মাইক্রোগ্রামের চেয়ে বেশি পাওয়ার কারণে সোমবার থেকে বেইজিং এই রেড অ্যালার্ট জারি করে। ভারত ইরান থেকে গ্যাস আমদানির প্রস্তুতি নিচ্ছে। ইরান থেকে সমুদ্রের নিচে ভারত পর্যন্ত গ্যাস আমদানির পাইপলাইন বসানোর প্রকল্প নিয়ে আলোচনা চলছে। এই রিপোর্টটি গৌতম গুপ্ত ভারত থেকে পাঠিয়েছে, তবে তার আগে বাংলাদেশের দুটো রিপোর্ট বলতে চায়। 71-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের প্রধান মাওলানা মতিউর রহমান নিজামীর আপিলের কার্যক্রম মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালতে শেষ হয়েছে এবং আদালত 6 জানুয়ারি রায়ের দিন ধার্য করেছে। এই রিপোর্টটি ঢাকা থেকে পাঠিয়েছেন জহুরুল ইসলাম।
সার্কের 31তম চার্টার ডে উপলক্ষে মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS আয়োজিত এক আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সার্কের কর্মসূচি এগিয়ে নিতে বাংলাদেশের প্রতিশ্রুতি ও রাজনৈতিক ইচ্ছা পুনর্ব্যক্ত করেন। 1985 সালে 8ই ডিসেম্বর সার্ক চার্টার স্বাক্ষর করে দক্ষিণ এশিয়ার 7টি দেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপ। দক্ষিণ এশিয়া অঞ্চলে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ ও মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে সার্ক গঠিত হয়েছে। শাহরিয়ার আলম বলেন, সার্কের 30 বছর অতিক্রম করেছে, এখন প্রয়োজন একে এমন একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত করা যাতে এটি দক্ষিণ এশিয়া অঞ্চলকে সকল ক্ষেত্রে পরিবর্তিত বিশ্ব ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হয়। তিনি সার্কের ভূমিকাকে আরো কার্যকর ও দৃশ্যমান করার জন্য সকল সার্ক সদস্য দেশকে একযোগে কাজ করার আহ্বান জানান। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
জহুরুল আলমের সার্ক বিষয়ক রিপোর্টটি শুনছিলেন। এবারে জহুরুল আলমের 71-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামী বিষয়ক রিপোর্টটি।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চে আপিলের কার্যক্রম শেষে নিজামীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, নিজামী কোনো মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন না। তিনি বলেন, পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করে তাদের সমর্থন দিয়েছিলেন তার মুয়াক্কেল, তাই এসব অপরাধে তাকে শাস্তি না দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করার উল্লেখ করে তিনি বলেন,
যে সাক্ষী প্রমাণ আছে সেই সাক্ষী প্রমাণের ভিত্তিতে আসামি নির্দেশ প্রমাণিত হবে, নির্দোষ প্রমাণিত হবে এবং শেষ প্রমাণিত হবে এবং তার যে কালপাবলিটি ছিল বিবেচনা করে।
অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম বলেন, নিজামি কোনোভাবেই বুদ্ধিজীবী হত্যার দায় থেকে রেহাই পেতে পারেন না। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবারে কলকাতা থেকে গৌতম গুপ্তের পাঠানো রিপোর্ট। ভারত ইরান থেকে গ্যাস আমদানির প্রস্তুতি নিচ্ছে, এই বিষয়ক রিপোর্ট।
দিল্লিতে একটি আন্তর্জাতিক সম্মেলনে ন্যাশনাল ইরানিয়ান গ্যাস কোম্পানির শীর্ষ কর্তা আলী রেজা কামেলি জানিয়েছেন, ইরান উপকূল থেকে ওমান সাগর ও তারপর ভারত মহাসাগর হয়ে গুজরাট উপকূল পর্যন্ত পাইপলাইন নির্মাণ করা নিয়ে কথাবার্তা চলছে। কমবেশি 1400 কিলোমিটার দীর্ঘ এই লাইনটির মাধ্যমে প্রতিদিন 31.5 মিলিয়ন ঘনমিটার গ্যাস আনতে পারবে ভারত। সমুদ্রতলের এই পাইপলাইনের ব্যয় $4.5 বিলিয়ন, সময় লাগবে 2 বছর। নির্মাণের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা দিল্লির সাউথ এশিয়া গ্যাস এন্টারপ্রাইজ সংস্থার। ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল হয়েছে কিছুদিন আগে, আর সে কারণেই ভারতের পক্ষে এই ধরনের প্রকল্প নিয়ে এগোনো সম্ভব হচ্ছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের আইন প্রণেতাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে যুক্তরাষ্ট্র কখনোই ক্রাইমিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্তির প্রচেষ্টার বৈধতা দেবে না। 2 দিনের ইউক্রেন সফরের শেষ দিনে ইউক্রেনিয়ান রাডার সদস্যদের উদ্দেশ্যে মঙ্গলবার জো বাইডেন এই প্রতিশ্রুতি দেন। ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী দখলকৃত রামাদির আংশিক দখল নিয়েছে ইরাকি সরকারি বাহিনী। ইরাকি কর্মকর্তারা জানান, ইতিমধ্যেই ইরাকি বাহিনী আল তামিম অঞ্চলের দখল নিয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যৌথ বাহিনীর বিমান হামলা এক্ষেত্রে ইরাকি বাহিনীকে সহায়তা করেছে। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে এবং 1575 কিলোহার্টজে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী রিপাবলিকান মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের নেতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে। কয়েকজন সাধারণ মানুষ তাদের প্রতিক্রিয়ায় বলেছেন, ওই বক্তব্যের মাধ্যমে তারা শঙ্কিত, আতঙ্কিত। এ সম্পর্কেই আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের বিস্তারিত রিপোর্ট।
যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে রিপাবলিকান মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের নেতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে। কয়েকজন সাধারণ মানুষ তাদের প্রতিক্রিয়ায় বলেছেন, ওই বক্তব্যের মাধ্যমে তারা শঙ্কিত, আতঙ্কিত। আইএস বা অন্য জঙ্গি সংগঠনসমূহ আর মুসলমানদের সমর্থক ভাবলে তাতে সংকট আরো বাড়বে, কমবে না। তারা এও বলেন, এমন বক্তব্য যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ঐতিহ্যের সাথে সঙ্গতিপূর্ণ নয়। ওই সাধারণ মানুষেরা বলেছেন, প্রেসিডেন্ট ওবামা জঙ্গিবাদের বিরুদ্ধে যে লড়াইয়ের ডাক দিয়েছেন তা সমর্থনযোগ্য, কারণ জঙ্গিবাদ আর ইসলাম এক কথা নয়। কয়েকজন সাধারণ মানুষ তাদের প্রতিক্রিয়া জানালেন ঠিক এভাবেই।
আমি ঢাকা থেকে মোহাম্মদ মুসা বলছি। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সম্প্রতি এক বক্তব্যে বলেছেন, আমাদের লড়াই সন্ত্রাসের বিরুদ্ধে, কোন ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। আমরা বাংলার মুসলমান হিসেবে আমরা তার কথার সাথে একমত, তার ওই বক্তব্যকে স্বাগত জানাই। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প যে কথা বলেছেন তাতে আমরা শঙ্কিত। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে কোনো মুসলমানকে ঢুকতে দেওয়া হবে না। এ বক্তব্যে আমরা তো শঙ্কিত, যুক্তরাষ্ট্রে বসবাসরত আমাদের পরিবারও শঙ্কিত। এটা জটিলতা বাড়বেই, কমবে না।
আমার স্বাগত হোসেন খুলনা থেকে বলছি। আমি মনে করি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রের সুদীর্ঘকালের গণতান্ত্রিক ঐতিহ্যের সাথে যায় না। এটি বরং আমাদের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি করে। আমরা আশান্বিত হই বারাক ওবামার বক্তব্য শুনে, যিনি বলেছেন মুসলিমদের প্রতি কোনো বৈরী আচরণ নয়। এটি বরং আমাদেরকে আশ্বস্ত করে। মোহাম্মদ হাসান শরীফ, আমি ঢাকা বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করি। মার্কিন রিপাবলিকান যেটা বলছে সেটা আসলে উগ্র জাতীয়তাবাদী মনোভাবেরই প্রকাশ।
আমার নাম মাহবুব আলম, আমি খিলগা থাকি। ও বারাক ওবামা বললো যে যুদ্ধ হবে জঙ্গিদের জন্য, মুসলমানের ব্যাপারে কিছু বলেনি, মুসলমানের সাথে কোনো সংঘাত হবে না। কিন্তু আজকে টিভিতে যে কথা শুনলাম, এটা তো একটা আতঙ্ক। ধর্ম যুদ্ধ প্রাধান্যে চিন্তা করতেছে আমেরিকা, যে বললো যে মুসলমান আমেরিকা ঢুকতে দিবে না। প্রেসিডেন্ট প্রার্থী কি জানি নাম আমি জানি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা মহসিন বলেন,
এখানে যে ব্যাপারটা আছে, আমার কাছে অবাকই লাগছে যে মানে অবাক থেকে আমি হতভম্ব যে এই ধরনের বক্তব্য উনি করতে পারেন। কারণ আইএসএল তো মুসলিমদেরকে প্রতিনিধিত্ব করছে না, এবং মুসলমানদের কোন রাষ্ট্র বা মুসলিম বিশ্বের কেউ তাদেরকে, আমরা তাদেরকে ওন করছি না। তো যেখানে মুসলমানরাই তাদেরকে প্রত্যাখ্যান করছে এবং কেউই দাবি করছে না যে তারা আমাদের প্রতিনিধি, সেখানে ওই আইএসএল যেটা একটা বিশেষ জঙ্গি গোষ্ঠী, তাদেরকে অন্য মুসলমানদের সাথে কেমন করে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন একজন দায়িত্বশীল ব্যক্তি এক করে দেখছেন, সেটাই আমি আমার বুঝতে একটু কষ্ট হচ্ছে। এবং এটা একেবারেই আমরা সরাসরি কোনোভাবে এটা গ্রহণযোগ্য না। এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্রের নিজের জন্যই তো একটা বড় হুমকি। এটা তারা যদি পৃথিবীতে যে ভূমিকা পালন করতে চাচ্ছে সেটা যদি করতে চায়, এ ধরনের বক্তব্য
সাধারণ মানুষ এবং বিশেষজ্ঞগণ বলছেন, জঙ্গিবাদ আর মুসলমানদের এক করে দেখা হবে এক বিশাল ভ্রান্তি। এতে সংকট বহুগুণে বাড়বে, কোনোদিনও কমবে না। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062। আর আগামীকাল আমাদের হ্যালো ওয়াশিংটনের বিষয় প্যারিস জলবায়ু সম্মেলন। প্রশ্ন এবং মন্তব্য করুন এবারে বিজ্ঞান জগৎ। বিশ্ব আবহাওয়া সংগঠন তাদের এক রিপোর্টে জানিয়েছে, প্রশান্ত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে শক্তিশালী এলনিনিও আবারও দেখা দিয়েছে। রিপোর্টে সতর্ক করে দেওয়া হয়েছে যে এটি এবছরের শেষ নাগাদ আরও তীব্র হতে পারে। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা লিসা শ্লাইন জেনিভার WMO-র সদর দপ্তর থেকে বিস্তারিত রিপোর্টটি পাঠিয়েছেন। পড়ে শোনাচ্ছেন শেগুফতা নাসরিন কুইন।
যখন এল নিনিও ঘটে, তখন প্রশান্ত মহাসাগরের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে সমুদ্রের জলের উপরিভাগ স্বাভাবিকের চাইতে অনেক বেশি গরম হয়ে ওঠে। এল নিনিওর কারণে পৃথিবীর বেশ কিছু অঞ্চলে আবহাওয়ায় ব্যতিক্রমী সব অবস্থা বা পরিবেশ সৃষ্টি হয়, যেমন অত্যন্ত শুষ্ক থেকে খুবই বৃষ্টিবহুল পরিবেশ। রূপা কুমার কোলি হচ্ছেন বিশ্ব আবহাওয়া সংগঠনের এক ঊর্ধ্বতন বিজ্ঞানী। তিনি বলেন, জলবায়ুর মডেলগুলো থেকে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে মনে হয় প্রশান্ত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জলের তাপমাত্রা হবে সম্ভবত গড়পড়তা তাপমাত্রার 2 ডিগ্রি সেলসিয়াস বেশি।
দ্য পিক স্ট্রেংথ অফ দিস এল নিনিও এক্সপেক্টেড সামটাইম ডিউরিং অক্টোবর 2015 টু জানুয়ারি 2016 কুড পটেনশিয়ালি প্লেস ইট অ্যামং দি ফোর স্ট্রংগেস্ট এল নিনিও ইভেন্টস।
2015 সালের অক্টোবর মাস থেকে 2016 সালের জানুয়ারি মাসের মধ্যে এল নিনিওর প্রচণ্ডতা সবচাইতে বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। 1950 সালের পর থেকে যে চারবার সবচাইতে শক্তিশালী এল নিনিও হয়েছে, এটি হবে তার মধ্যে অন্যতম। এর আগে এল নিনিও হয়েছিল 1972-73 সালে, 82-83 সালে এবং 97-98 সালে। 1997-98 সালে এল নিনিওতে আনুমানিক হিসেব অনুযায়ী 2100 মতো মানুষ মারা যায়। এতে বিশ্বব্যাপী সহায় সম্পত্তির ক্ষতি হয় $3,300 কোটি। আবহাওয়াবিদরা সতর্ক করে দেন যে বর্তমানের এল নিনিও থেকে যে চরম আবহাওয়াজনিত পরিস্থিতি সৃষ্টি হবে তার প্রভাব হবে বিপর্যয়পূর্ণ। তবে তারা বলেন, বিপর্যয় এড়ানোর জন্য বিশ্ব এখন অনেক ভালোভাবে প্রস্তুত। বিশ্ব আবহাওয়া সংগঠন WMO বলেছে, এল নিনিওর উষ্ণ হওয়ার ফলে দক্ষিণ আমেরিকার পশ্চিম তীরে অনেক বেশি বৃষ্টি পড়বে এবং অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় আবহাওয়া হবে শুষ্ক। WMO আরও বলেছে, এল নিনিওর কারণে হর্ন অফ আফ্রিকায় সাধারণত বৃষ্টি হয় বেশি এবং অনেক সময় বন্যা হয়, আর আফ্রিকার দক্ষিণাঞ্চলে প্রায় খরা হয়। ক্যালিফোর্নিয়ার উপকূলে এল নিনিওর কারণে শীতকালে প্রচণ্ড বৃষ্টি হয়, কিন্তু WMO-র বিজ্ঞানীরা বলেছেন তারা জানেন না গত 4 বছর ধরে ক্যালিফোর্নিয়ায় কেন অব্যাহতভাবে অনাবৃষ্টি ছিল এবং তারা নিশ্চিত নন যে খরার অবসান ঘটিয়ে বৃষ্টি হবে।
এবারে শুরু হচ্ছে ইংরেজি শেখার অনুষ্ঠান ইংলিশ ইন মিনিটস, আর আজ শুনবেন এই অনুষ্ঠানের 30তম পর্ব।
ইংরেজি শেখার এই সাপ্তাহিক আয়োজন ইংলিশ ইন মিনিটসে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। এই আয়োজনে রয়েছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
এই অনুষ্ঠানে আপনারা যেমনটি জানেন ইংরেজি ইডিয়াম নিয়ে আমরা আলোচনা করি এবং বেশ কিছু উদাহরণও তুলে ধরি। তবে তার আগে গত সপ্তাহে শেখা ইডিয়াম একটু অনুশীলন করা দরকার।
হ্যাঁ, গত সপ্তাহে আমরা শিখেছিলাম অন দ্য ফেন্স এই ইডিয়ামটি।
তাহলে সাবরিনা, ওই অন দ্য ফেন্স ইডিয়াম ব্যবহার করে এখন তোমার বাক্য তৈরি করার পালা।
Two of my closest friends were fighting amongst them and I didn't know who to support, so I remained on the fence.
হ্যাঁ, ঠিক হয়েছে তোমার বাক্য। তবে এখানে একটা কথা বলা দরকার, ওই যে তুমি বললে হু টু সাপোর্ট, সেটা চলতি ইংরেজিতে ঠিক আছে, তবে ফর্মাল গ্রামারে হুম ও ব্যবহার করা হয়। পরের এক্সাম্পলটা বলো।
Two bitter political rivals were debating against each other in the cafe. The rest of us stayed on the fence.
আরও একটি বাক্য সাবরিনা।
ডিউরিং ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট ম্যাচ ইটস ওয়াইজ টু স্টে অন দ্য ফেন্স বিকজ ইউ নেভার নো হু ইজ গোয়িং টু উইন দ্য গেম।
বাহ, ঠিক হয়েছে তোমার বাক্যগুলো। এখন তাহলে শোনা যাক আজকের ইডিয়াম।
আউট অফ ইওর মাইন্ড।
এটা তো মনে হচ্ছে মনের বাইরে এমন কিছু একটা।
না সাবরিনা, তুমি তো বাক্যটার আক্ষরিক অনুবাদ করলে, আসলে কিন্তু মানেটা বেশ অন্যরকম।
কি রকম তাহলে?
শোনা যাক এই সংলাপটি।
I just got two tickets to see Paul McCartney in concert. Want to go with me?
Oh my gosh, that would be so cool. How much were the tickets?
$200. I bought them from someone, so I had to pay a little more.
Whoa, are you out of your mind? Sorry, but I'm not going to pay that much.
এখানে তো মেয়েটি বলছে যে সে পল ম্যাকার্টনির কনসার্টে যাবার দুটি টিকিট পেয়েছে এবং ছেলেটিকে আমন্ত্রণ জানাচ্ছে।
আর ছেলেটি যখন শুনল যে টিকিটের দাম $200, তখন তার প্রতিক্রিয়া কি ছিল বলতো?
সে তখন বলল, আর ইউ আউট অফ ইয়র মাইন্ড? আরও বলল যে সে অত দাম দিয়ে টিকিট কিনবে না।
হ্যাঁ ঠিক বলেছ, তবে ওই যে বলল আউট অফ ইয়র মাইন্ড, এর মানেটা কি
সেটাই তো ঠিক ধরতে পারছি না।
ঠিক আছে শোনো এই ব্যাখ্যা।
Out of your mind means you were a little crazy or not thinking straight. This is an informal saying. Sometimes it can be said in anger, but you can also say this to a friend in a humorous way. You must be out of your mind.
Crazy শব্দটাও ব্যবহার করা হয়েছে এখানে। তার মানে কি পাগল অর্থে কিছু বোঝাচ্ছে?
এবার তুমি অর্থের অনেক কাছাকাছি এসছো সাবরিনা। আসলে ছেলেটি যখন বলল আর ইউ আউট অফ ইয়র মাইন্ড, তার একদম সোজা বাংলা হলো তুমি পাগল হয়েছো নাকি।
এরকম কথা তো আমরা বাংলাতেও ব্যবহার করে থাকি।
এটা খুব সিরিয়াস অর্থেও ব্যবহার করা হয়, আবার হালকা ভাবেও ব্যবহার করা হয়।
এবার বুঝতে পেরেছি।
তাহলে সাবরিনা এই আউট অফ ইয়র মাইন্ড ব্যবহার করে কয়েকটি বাক্য তৈরি করো তো।
ঠিক আছে। The man who offered to marry my younger sister while she was still in her school must have been out of his mind.
পরের বাক্য।
My friends wanted me to swim in the river when it was below freezing point and I had to tell them, are you out of your mind?
একদম ঠিক হয়েছে। তবে ব্রিটিশ ইংরেজিতে এর আরেকটা মানে আছে।
সেটা কি রকম?
অনেকটা ধরো অন্যমনস্ক অর্থে, কোনো দুঃখ বা দুশ্চিন্তার কারণে কিংবা রাগের কারণে, যাকে আমরা সহজ বাংলায় বলি খেই হারিয়ে ফেলা, সেই অর্থেও এই আউট অফ ইয়র মাইন্ড ইডিয়াম ব্যবহার করা যায়। বলতো সেরকম একটা বাক্য।
I was so shocked to hear her sad news that I couldn't work properly. I was out of my mind.
এই তো একদম ঠিক বলেছ। এবার তো অনুষ্ঠানের সময় ফুরিয়ে এলো। ইংলিশ ইন মিনিটস এর এই সংকলন বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের জন্য রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।
আর এবারে শুরু হচ্ছে চিঠিপত্রের জবাবের আসর। মিতালি, আজকে আপনাদের চিঠিপত্রের জবাব দিচ্ছেন রোকেয়া হায়দার।
চিঠিপত্রের জবাব নয়, মিতালির আসর থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে একটি বিশেষ ঘোষণা। আসলে কি, ন্যাশনাল ফেডারেশন অব ভিওএ ফ্যান ক্লাবস খুলনা ডিভিশনাল কমিটি এবং জেলা ভিওএ ফ্যান ক্লাব চুয়াডাঙ্গার উদ্যোগে এবং নিউ ইয়র্কে বসবাসকারী আমাদের অতি পরিচিত সেই ডিএক্সআর ভিওএ ফ্যান ক্লাব সংগঠক এবং এখন নিউ ইয়র্কে সাংবাদিকতাও করেন টেলিভিশন রেডিওর সঙ্গে আকবর হায়দার কিরণ, বুঝতেই পারছেন, তাদের সহযোগিতায় একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে 2016 সালের জন্য। আর কুইজের প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি, আজকে প্রথম বলছি, আপনারা লিখে নিতে পারেন, এরপরেও আমরা জানাবো। কুইজের প্রশ্ন, 1958 সালের কত তারিখে ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়? কুইজের অপর প্রশ্ন, ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের দ্বিতীয় প্রধান কে ছিলেন এবং বর্তমান প্রধানের নাম কি? তৃতীয় প্রশ্ন, এনটিভিতে সম্প্রচারিত ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের টিভি প্রোগ্রামের নামটি কি? আর দেশ টিভিতে সম্প্রচারিত ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের টিভি প্রোগ্রাম ভিওএ 60 কখন প্রচারিত হয়? এটি হচ্ছে চতুর্থ প্রশ্ন। কুইজের পঞ্চম প্রশ্ন, ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের টিভি প্রোগ্রাম সরাসরি আমেরিকা কোন টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে? ৬ নম্বর প্রশ্ন, ভয়েস অফ আমেরিকার জনপ্রিয় কলিন শো হ্যালো ওয়াশিংটন কিবারে প্রচারিত হয়? ৭ নম্বর কুইজ, ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের চারজন কর্মী সম্প্রচারকের নাম লিখুন। যাই হোক, আপনারা এর উত্তর দেবেন, সঠিক উত্তরই অনেকে দিতে পারবেন। আর পুরস্কার কি দেয়া হবে, কজনকে দেয়া হবে, সেটা তো লটারির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। তো আশা করছি আপনারা এই খুলনা বিভাগ এবং জেলা ভিওএ ফ্যান ক্লাব চুয়াডাঙ্গার উদ্যোগে আর নিউ ইয়র্কের প্রবাসী ফ্যান ক্লাব সংগঠক, যিনি বাংলাদেশে বহুদিন ফ্যান ক্লাব নিয়ে কাজকর্ম করেছেন, আকবর হায়দার কিরণের সহযোগিতায় এই কুইজ প্রতিযোগিতায় অংশ নেবেন এবং বাংলা অনুষ্ঠান শুনবেন, আপনাদের মতামত জানাবেন কোন অনুষ্ঠান কেমন লাগছে, কারণ আমাদের সব আয়োজন শ্রোতাদের আপনাদের জন্য। ধন্যবাদ।
এবারে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সেলিম হোসেন।
ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোয় হামলা চালিয়ে 14 জনকে হত্যার ঘটনায় জড়িত স্বামী স্ত্রী ওই ঘটনার আগেই জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত ছিল, এমন কথা জানিয়েছে এফবিআই। সোমবার এফবিআই জানায়, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সৈয়দ রিজওয়ান ফারুক এবং তার পাকিস্তানি স্ত্রী তাশফিন মালিক কতদিন ধরে ওই হামলার পরিকল্পনা করছিল আর কি পরিকল্পনা তাদের ছিল, এসব জানার চেষ্টা চলছে। লস এঞ্জেলেসের ফিল্ড অফিসের এফবিআই কর্মকর্তা ডেভিড বলবুইচ বলেন, হতে পারে ওই দুজনই ইন্টারনেটের মাধ্যমে জঙ্গি দলের সঙ্গে সম্পৃক্ত হয়েছিল। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করবার কথা বলে নানা সমালোচনায় পড়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ট্রাম্পের পরিকল্পনাকে বৈষম্যপূর্ণ এবং ভুল বলে আখ্যা দিয়েছেন। জাতিসংঘ শরণার্থী সংস্থার মুখপাত্র নির্বাচনী প্রচারণায় এ ধরনের বক্তব্য দেওয়াটা ঠিক নয় এমন মন্তব্য করেছেন সিডনি ভিত্তিক সংগঠন ইসলামিক ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন অফ অস্ট্রেলিয়ার কর্মকর্তা কেসার ট্র্যাট। বলেছেন ট্রাম্পের বক্তব্য ঠিক নয়, ইসলামোফোবিয়া দিয়ে নির্বাচনে জেতার চেষ্টা করাটাও ঠিক নয়। এছাড়া বিশ্বব্যাপী নানা সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ ওই বক্তব্যের সমালোচনা করেছেন। দূষণের কারণে চীনের রাজধানী বেইজিংয়ে এই প্রথম রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এর আওতায় স্কুল বন্ধ থাকবে, নির্দিষ্ট দিনসমূহে রাস্তায় গাড়ি চলবে না, বাইরে নির্মাণ কাজ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হবে। বৃহস্পতিবার পর্যন্ত অর্থাৎ ওই ক্ষতিকর ধূসর কুয়াশা না কমা পর্যন্ত এই রেড অ্যালার্ট আপাতত কার্যকর থাকছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের আইন প্রণেতাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে যুক্তরাষ্ট্র কখনোই ক্রাইমিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্তি প্রচেষ্টার বৈধতা দেবে না। দুদিনের ইউক্রেন সফরের শেষ দিনে ইউক্রেনিয়ান রাডার সদস্যদের উদ্দেশ্যে মঙ্গলবার জো বাইডেন এই প্রতিশ্রুতি দেন। ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী দখলকৃত রামাদির আংশিক দখল নিয়েছে ইরাকি সরকারি বাহিনী। ইরাকি কর্মকর্তারা জানিয়েছেন ইতিমধ্যেই ইরাকি বাহিনী আল তামিম অঞ্চলের দখল নিয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যৌথ বাহিনীর বিমান হামলা এক্ষেত্রে ইরাকি বাহিনীকে সহায়তা করেছে বলে জানান বাগদাদ কর্তৃপক্ষ। গত মাসে ইরাকি বাহিনী ইউফ্রেটিস নদীর ওপরকার প্যালেস্টাইন সেতুর দখল নেয়, যা মূলত রামাদির সঙ্গে জঙ্গিরা দখল করে নেওয়া অন্যান্য অঞ্চলের যোগাযোগ সহায়তা করত। ভেনিজুয়েলার নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টিকে পরাজিত করে বিরোধী দলীয় কোয়ালিশন সরকার গঠন করতে চলেছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন দেশের জাতীয় সংসদের 167 আসনের মধ্যে 110 পেয়েছে বিরোধী দলসমূহ আর 55 আসন পেয়েছে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি। 2 আসন এখনও অমীমাংসিত রয়েছে। ওই দুই সিট যদি বিরোধী দল নেয় তাহলে বিরোধী দলীয় কোয়ালিশন ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠতা পাবে। গত সপ্তাহে আপিল আদালত কর্তৃক খুনি হিসেবে চিহ্নিত করা হলেও দক্ষিণ আফ্রিকার এক বিচারক জামিন মঞ্জুর করেছেন অলিম্পিক ক্রীড়াবিদ অস্কার পিস্টোরিয়াসকে। 2013 সালে গার্লফ্রেন্ড রিভা স্টিনক্যাম্পকে গুলি করে হত্যার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। পিস্টোরিয়াসের জামিনের আবেদনের প্রেক্ষিতে বিচারক অব্রে লেডাবাবা বলেন $690 তার জামিন হতে পারে, তবে তাকে গৃহবন্দী থাকতে হবে, তাকে পর্যবেক্ষণে রাখা হবে এবং বাইরে যেতে হলে তাকে অনুমতি নিয়েই যেতে হবে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন জো গিল। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.